রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মহরমের বিশেষ অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে আমরা আবার একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে বসে আমাদের আজকের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই স্বাগতম ও আন্তরিক মুবারকবাদ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানের আলোচনার মূল বিষয় হচ্ছে কারবালার শিক্ষা। মুবাল্লিগ দাওয়াত ইসলামীগণ আমাদের সঙ্গে রয়েছেন, আজকের বিষয়ে আমরা ইনাদের থেকে ইনশাআল্লাহ মূল্যবান মাদিনী ফুল শ্রবণ করব। আমরা অনুষ্ঠান শুরু করব মহান রব্বুল আলামিনের কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে। কারী সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা শুরুতেই কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু তাআলা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আদব সহকারে খুব মনোযোগ সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك عليهم صلوات ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم
محمد صلى الله تعالى عليه وسلم মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকের দিনের শুরুতেই মহান রব্বুল আলামিনের কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আজকের দিনকে মঙ্গলময় করুক। কেননা ওলামায়ে কেরাম ফরমান, যারা দিনের শুরুতে কোরআনুল করিমের তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, অর্থাৎ নেক আমলের মাধ্যমে দিন শুরু করবে, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা মাদিনী চ্যানেলের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করেছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমরা কোরআনুল করিম তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রতি আমাদের মহাব্বত দান করুক। আমরা যাতে করে এই কোরআনকে মহাব্বত করে আমাদের সিনার মধ্যে আমরা এই কোরআনকে রাখতে পারি। এটা প্রতিটি মুসলমানের একটি অনেক বড় দায়িত্ব এবং কর্তব্য। সে নিজেও কোরআনকে মহাব্বত করবে, তার সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকেও কোরআন করিমকে মহাব্বত করার শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নাফিস ইসলামী ভাই আমাদের সঙ্গে রয়েছে, আমরা কোরআন করিমের তেলাওয়াত শুনলাম, এখন আমরা কালাম শ্রবণ করবো।
দিদারের আশাবাদী বসে আছি حبیب اللہ قلت حیلتی انتا وسیلتی ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ 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 انتا وسیلتی ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ سبز گنبدری چھایا تولے সবুজ গম্বুজেরি ছায়া তলে মোর হয় যেন মরণ মরি যেন নিয়ে মোর দিন ঈমান ইয়া রাসূলুল্লাহ কল্লত হিলতি আনত وسیلتی ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ مدینہ تے دوگز جائیگا تمہیں মদিনাতে দুগজ জায়গা তো তুমি তব তরকে স্বচ্ছ থাই যেন নবী তর হয় গোদাফন ইয়া রাসূলুল্লাহ কল্লত হিলতি انتا وسیلتی ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ ادرکنی یا رسول اللہ ادرکنی یا
صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم صلاۃ و سلام علیک یا رسول اللہ مدنی چینل درشک سوتا ہمرا رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم দরবারে আরজি পেশ করলাম কালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরিয়াদকে কবুল করুক। দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের অনুষ্ঠানের আলোচনার দিকে যাব। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করার ফজিলত শ্রবণ করি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি পবিত্র জুমার দিন 80 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দেবেন। তোমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কারবালার শিক্ষা। আমাদের এই অনুষ্ঠানে বিশেষ করে দুটি বিষয় আমরা সামনে নিয়ে আসি। একটি হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটি হচ্ছে দুষ্ট ইয়াজিদ। যদি আমরা ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জিন্দিগির দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন পরিপূর্ণ সৎ চরিত্রবান এবং একজন আদর্শবান ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্পূর্ণ পরিপূর্ণ শরীয়তের পাবন্দি। আর যদি আমরা পক্ষান্তরে যদি দুষ্ট ইয়াজিদের দিকে তাকাই, তাহলে সে ছিল একজন অসৎ চরিত্রবান, আর সে এমন ব্যক্তি ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শরীয়তের অসংখ্য বিধানকে নষ্ট করেছে। আমরা পূর্বের অনুষ্ঠানগুলোতে আমরা সেই দুষ্ট ইয়াজিদের বিভিন্ন খারাপ স্বভাবগুলো সম্পর্কে আমরা শুনলাম। আজকে আমরা তার এমন একটি স্বভাব সম্পর্কে আমরা শুনবো, তা হচ্ছে দুষ্ট ইয়াজিদ সে যখন তার শাসন যখন সে হাতের মধ্যে নিল, অনেকগুলো খারাপ কাজ শুরু করলো যা ইসলামী শরীয়তের সম্পূর্ণ বিরোধী। এর মধ্যে একটি ছিল সুদ, সুদ বক্ষণ করা, এবং বিশেষ করে তার সেই শাসন আমলে সে সুদের ব্যাপক প্রসার এবং প্রসারণ ঘটিয়েছে। আর আমরা যদি পক্ষান্তরে দেখি যা এই বিষয়টি, অর্থাৎ সুদ, যাকে পবিত্র কোরআনুল করিমের মধ্যে অকাট্যভাবে হারাম ঘোষণা করা হয়েছে, সে কোরআনকে অমান্য করেছে, সে হাদিসকে অমান্য করেছে, সে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিধানকে অমান্য করেছে। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি ওই দুষ্ট ইয়াজিদের সে খারাপ স্বভাব আমাদের দিলে থাকে, আমাদের অন্তরে থাকে, তাহলে আমাদের এই অন্তরে আহলে বাইতের মহব্বতকে আমরা ধারণ করতে পারবো না। যদি আমরা চাই আহলে বাইতের মহব্বত ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমাদের এই জীবনের মধ্যে, আমাদের এই জিন্দিগির মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে, আমার সমাজের মধ্যে বাস্তবায়ন হোক, প্রতিষ্ঠিত হোক, তাহলে এজিদের সেই খারাপ স্বভাবগুলো আমাদের স্বভাব থেকে, আমাদের আমল থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের ঘর থেকে, প্রতিটি ক্ষেত্র থেকে আমাদেরকে দূর করতে হবে। আর এই জন্য মাদিনী চ্যানেল আপনাদেরকে অনুষ্ঠান উপহার দিয়েছে, যাতে মাদিনী চ্যানেলের মাধ্যমে এই বিষয়গুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আজকে আলহামদুলিল্লাহ মোবাইলে দাওয়াত ইসলামীগণ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আজকে বিষয় নিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন, সুদ। যে ইসলামী শরীয়তে যে সুদকে আল্লাহ রাব্বুল আলামিন যে হারাম করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুদের যে বিধান বয়ান করেছেন, যে সুদ থেকে আমরা কিভাবে বাঁচবো, সুদের যে কুফল, এবং আমাদের সমাজের মধ্যে আজকে যে বিভিন্ন প্রকারের, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কৌশলে যে সুদ প্রসার এবং প্রসারণ লাভ করেছে, ওই জিনিস থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, আজকে মোবাইল লিগে দাওয়াত ইসলামীর মুখ থেকে আমরা সেই বিষয়গুলো শুনবো। তো শুরুতে আমি যে দুই একটি বিষয় আপনাদের সামনে আরজ করার জন্য চাচ্ছি, যে বিশেষ করে যে অবস্থাতে, যে পরিস্থিতিতে আমাদের সমাজের অসহায় মুসলমান সে সুদের দিকে দাবিত হয়। যেমন অনেক সময় কেউ তাকে বলে থাকে যে তোমার ভাঙ্গা চোড়া ঘর, কুড়ে ঘর, পকেটে টাকা নেই, হাই হাই কি করি, এদের অনেক সময় হয়ে থাকে। ওই মুহূর্তে যখন তার অসহায়ত্ব তার মাঝে বিরাজ করে, যে তার ঘর ভাঙ্গা, অর্থাৎ তার কাছে টাকা পয়সা নেই, তখন সে যখন এই ধরনের অসহায়ত্বর মধ্যে চলে আসে, তো কেউ তাকে পরামর্শ দিল, আরে ভাই চিন্তার কিসের, এখন তো সুন্দর ভালো সুবিধা রয়েছে, তুমি কথা বলো তোমার ঘরে এসে দিয়ে যাবে, বরং কথা বলারও কোনো প্রয়োজন নেই, খুব সহজে তুমি পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তুমি কিছু কর্জ নিয়ে নাও, বিনিময়ে শুধু কিছু টাকা তোমাকে লাভ দিতে হবে। আচ্ছা, অনেকে এভাবে বলে এই কুড়ে ঘরে তোমার সন্তানেরা অশান্তি ভোগ করতেছে, যে তোমার এই নর্মাল ঘর, তোমার সন্তান সন্ততি কষ্ট পাচ্ছে, এত কষ্টের দিন কাটানোর প্রয়োজন কি? বড় কিছু করতে হবে। আচ্ছা, গড় বাড়ি বানাতে হবে, উন্নত মানের গাড়ি তৈরি করতে হবে, তখন এখন তো সুন্দর সুবিধা রয়েছে। সে সুন্দর সুবিধা কি? তা হচ্ছে কিছু টাকা কর্জ নিয়ে নাও, বিনিময়ে কিছু লাভ দিয়ে দিবে। আবার অনেকেই তার মনের মধ্যে এই ধরনের ধারণা আসে, আমার একমাত্র আদরের কন্যা, বিয়ে দেব কিন্তু পেরেশান। কেন পেরেশান? এই জন্য পেরেশান যে নর্মালিভাবে আমি তাকে কিভাবে বিয়ে দেব। একটু জাঁকজমক হওয়া উচিত, গান বাজনা হওয়া উচিত, খাবারের বিভিন্ন আইটেম হওয়া উচিত, যা করতে বহু টাকার প্রয়োজন, তাই ভাবতেছি কি করব। কেউ বলল বাবার কোনো প্রয়োজন নেই, এখন তো সুন্দর সুবিধা রয়েছে। কি সুবিধা? কিছু টাকা তুমি কর্জ নিয়ে নাও, এর বিনিময়ে কিছু টাকা লাভ দিয়ে দিও। এ কয়েকটি কথা দর্শক শ্রোতা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এছাড়াও আরো অনেকগুলো মাধ্যম রয়েছে, যে মাধ্যমগুলো যখন আমাদের সামনে চলে আসে তখন আমরা এই পদ্ধতি আমরা অবলম্বন করি, যা সুদের আওতার মধ্যে চলে আসে। তোমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ বিস্তারিত ভাবে যে আজকে বিশেষ করে যে বিষয় আমরা নিয়েছি সুদ, এই বিষয়ে মূল্যবান যেগুলো আমাদের প্রয়োজনীয়, যেগুলো শোনার মাধ্যমে আমরা সুদ থেকে বাঁচতে পারবো, ইনশাআল্লাহ মোবাইলিকে দাওয়াত ইসলামী থেকে আমরা শ্রবণ করব। তো শুরুতে আমরা আমাদের রিয়াজ বাইত থেকে আজকে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে মূল্যবান মাদানীপুর শ্রবণ করব।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইমরান ভাই, আজকে যে বিষয় সুদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃত যারা বান্দা তারা কোরআনের উপর ঈমান রাখে, বিশ্বাস করে, এবং কোরআনুল করিম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এবং কোরআনুল করিমের ব্যাপারে আছে যে নিঃসন্দেহে এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, এবং কোরআনুল করিমে বলা হয়েছে হুদাল্লিন নাস, এটা হচ্ছে মানুষের জন্য হিদায়াত।
সুবহানাল্লাহ।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পক্ষ থেকে যা হুকুম আহকাম দেয়া হয়েছে, যে বস্তুকে হালাল করা হয়েছে সে বস্তু বান্দার জন্য কল্যাণকর, যেটাকে হারাম করা হয়েছে সেটাও কল্যাণকর। কোরআনুল করিমের মধ্যে সুদের ব্যাপারে বিস্তারিত বয়ান এসেছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান সূরা বাকারা আয়াত নম্বর 275 থেকে 78 পর্যন্ত, কানজুল ইমান থেকে অনুবাদ, ওইসব লোক যারা সুদ খায় কিয়ামতের দিন দাঁড়াবে না, কিন্তু যেমন দাঁড়ায় সে ব্যক্তি যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। এটা এই জন্য যে তারা বলেছিল বেচা কেনাও তো সুদেরই মতো, আর আল্লাহ হালাল করেছেন বেচা কেনাকে এবং হারাম করেছেন সুদকে। সুতরাং যার কাছে তার প্রতিপালকের নিকট থেকে উপদেশ এসেছে এবং সে বিরত রয়েছে, তবে তার জন্য হালাল যা পূর্বে নিয়েছিল এবং তার কাজ আল্লাহরই সুপর্দকৃত, আর যারা এখন অনুরূপ কাজ করবে তারা দোজকবাসী, তারা সেখানে দীর্ঘস্থায়ী হবে। আল্লাহ ধ্বংস করেন সুদকে আর বর্ধিত করেন দানকে, এবং আল্লাহর নিকট পছন্দনীয় নয় কোনো অকৃতজ্ঞ মহাপাপী। নিশ্চয়ই ওইসব লোক যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নামাজ কায়েম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট রয়েছে, এবং তাদের না কোনো শঙ্কা থাকবে না কিছু দুঃখ। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং ছেড়ে দাও যা বাকি রয়েছে সুদের, যদি মুসলমান হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদকে হারাম করেছেন এবং সুদকে ধ্বংস করে দিবেন। তো যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে রাখে, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা রয়েছে, তারা হারামের দিকে ধাবিত হয় না। কিন্তু এখন সুদের ব্যাপারে গরিব বলুন ধনী বলুন, যাদের উপর আল্লাহ তাআলার বিশেষ দয়া তারাই বেঁচে রয়েছে, অন্যথায় কোনো না কোনো বাহানায় বিভিন্ন শ্রেণীর লোকেরা এই সুদের মধ্যে তারা পড়ে গিয়েছে এবং বাঁচার মন মানসিকতাও দেখা যায় না, এবং নাম চেঞ্জ করে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন পন্থায় বিভিন্ন কৌশলে ওই সুদের মধ্যে গিয়ে পড়ে যায়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে হারাম করেছেন এবং হাদিস শরীফের মধ্যেও এর ধ্বংসলীলা বয়ান করা হয়েছে। তো আমাদের উচিত আমরা যেন সব হারাম কাজ তো হারাম, সেটাকে নাম চেঞ্জ করলে জায়েজ হয়ে যাবে এরকম নয়, এবং যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত আসলে তারা ওই বলা হয়েছে নিজের পায়ে নিজে কোড়াল মারা, নিজেকে ধ্বংসের মধ্যে পতিত করে দেয়া। সুদখোর যারা সুদ খায়, যারা সুদের লেনদেন করে, যাদের সুদের মধ্যে লিপ্ত রয়েছে, তারা দুনিয়াতেও ধ্বংস হয় আখেরাতেও অপদস্থ হবে। তো এই জন্য আমাদের যারা এই কাজের মধ্যে বা যে কোনো কারণে আমরা সুদের মধ্যে পড়ে গিয়েছি, আমাদেরকে আল্লাহর ভয় করা উচিত যে এর কারণে আমার হালাল কৃত সম্পদও নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে।
আসলে এখানে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমাদের রিয়াজ ভাই কোরআন করিমে আয়াতে মোবারকা শোনালেন, আমরা যারা মুসলমান, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবন বিধানকে চালানোর জন্য যে কোরআনুল করিম, এটা এমন একটি আল্লাহ রাব্বুল আলামিন কালাম আমাদেরকে দিয়েছেন, এই কোরআনুল করিমের মধ্যে আপনার প্রতিটি কাজ, আপনি কিভাবে চলবেন, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল এবং কোনটা হারাম, প্রতিটি বিষয়ের বয়ান এই কোরআনুল করিমের মধ্যে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে যে অনেকে আমরা কোরআনের করিমের বিধান আমরা জানি, যে এখানে যে আজকে বিষয় যে সুদ, আচ্ছা এমন কোন মুসলমান সে জানে না যে সুদ খাওয়া হারাম, সকলেই জানে। কিন্তু বিষয়টি হচ্ছে যে আমরা দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে এমন ভাবে দাবিত হয়েছে যে আমরা সবসময় লোভ এবং লালসার মধ্যে, বিশেষ করে সুদের মধ্যে তারাই দাবিত হয়, যাদের উচ্চ আকাঙ্ক্ষা। যেমন দেখা যাচ্ছে তার সন্তানকে বিদেশে পাঠাবে বাহিরে, এখন টাকার প্রয়োজন, তো সে আপনার লোন নিয়ে নিচ্ছে। রিয়াজবা বলেন যে বিভিন্ন নামে, অর্থাৎ কেউ ইন্টারেস্ট শব্দ ব্যবহার করে, কেউ লোন শব্দ ব্যবহার করে, আর কেউ আপনার সুদ শব্দ ব্যবহার করে, এভাবে নেই। এখন দেখা যাচ্ছে সে পাঁচটা গাড়ির মালিক, কিন্তু এখন তাকে আরো পাঁচটি গাড়ি তার প্রয়োজন। দেখা যাচ্ছে এখন পাঁচটি গাড়ি তাকে নিতে হলে তাকে অবশ্যই লোন নিতে হবে। একটা বাড়ির মালিক, তাকে এখন আরেকটা বাড়ির মালিক হতে হবে, আরেকটি বাড়ির মালিক হওয়ার জন্য অবশ্যই তাকে লোন নিতে হবে। তো দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আমাদের সমাজের মধ্যে প্রতিটি ক্ষেত্রে উন্নতি লাভ করার জন্য আমরা মাধ্যম হিসাবে নিচ্ছি সুদকে, কিন্তু আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের দিকে যদি আমরা তাকাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য একটি বিধান জারি করেছেন। আজকের অনুষ্ঠানে এই কথাটি আপনারা আপনাদের দিলের মধ্যে গেঁথে নিন, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে প্রতিষ্ঠিত করেছেন, সুদকে বন্ধ করেছেন। কিন্তু যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে প্রতিষ্ঠিত করেছেন গরিবদের জন্য, সুদকে বন্ধ করার জন্য, আমরা সে রসুলের বিধানকে একেবারে উল্টো ভাবে নিয়ে নিয়েছি। কিভাবে? আমরা জাকাতকে বন্ধ করে দিয়েছি, সুদের প্রচলনকে ছাড়িয়ে দিয়েছি। উচিত কি ছিল? উচিত তো এটাই ছিল, প্রতিটি মালদার যারা, তারা যথাসময়ে তাদের জাকাতকে পরিপূর্ণতার সাথে আদায় করবে, আর অসহায় মুসলমান যারা, তাদের যাতে বড় কষ্ট না হয়। আর আজকে পক্ষান্তরে যারা মালদার, যারা যারা টাকাওয়ালা, তাদের থেকেই ঋণ নেওয়া হয়, তাদের থেকে লোন নেওয়া হয়, ওই গরিব যে সেই সুদ বহন করে, সেই সুদের আশ্রয় নেয়। দেখা যাচ্ছে যে উভয়ের মধ্যে যখন এই সুদের লেনদেন হয়, উভয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানির মধ্যে লিপ্ত হয়। তো দর্শক শ্রোতা, আরজ করবো যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য যে বিধানকে জারি করেছেন, সেই বিধানটি হচ্ছে কি? যে জাকাত দাও সুদ বন্ধ করো, জাকাতের প্রচলন ঘটাও আর সুদকে কি করে দাও, নাস্ত নাবুদ করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাদিস
শরীফের মধ্যে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন কোন বস্তিতে ব্যভিচার এবং সুদ ছড়িয়ে পড়ে তখন আল্লাহ আযযা ওয়া জাল সেই বস্তিবাসীকে ধ্বংস করার অনুমতি দিয়ে দেন।
আল্লাহ,
তো আজকে আমরা জানি এবং পত্র পত্রিকার মধ্যেও পাওয়া যায়, তারপরে এলাকার মধ্যেও দেখা যায়, যারা সুদের মধ্যে আক্রান্ত হয়েছে, সুদের রোগে তার যারা পতিত হয়েছে তাদেরকে ধ্বংস হতে দেখেছি আমরা, শোনাও যায়। বাস্তব একটি আমাদের এলাকার একজন এর ব্যাপারে জানতে পারলাম, গরিব ছিল বিচারি, গরিব, এবং সে মেয়ের বিয়ে করাবে, তার স্বামীর ব্যবসার জন্য টাকা দরকার ছিল, সে সুদে টাকা নিল, কিন্তু নেওয়ার পর দেখা গেল তার স্বামী উন্নতি করতে পারে না, তার ব্যবসার মধ্যে উন্নতি হয়নি, এদিকে ওই সুদ চড়তে চড়তে এমন অবস্থা সে নিজের ঘরকে বিক্রি করে দিল। আচ্ছা, বিক্রিও করলো একজন থেকে, তার থেকে আবার ওই ঘরটা ভাড়াতে নিয়ে নিল, যে মানুষ যেন জানতে না পারে। তো সে আবার যখন চড়াও করলো তখন সে আর একজন থেকে ঘরটাকে বিক্রি করলো, ওই টাকা নিয়ে তাকে দিল এবং আরো চড়া হলো। এভাবে করতে করতে বর্তমান পরিস্থিতি এমন, সে রাস্তার মধ্যে বসে গিয়েছে, সব দিক দিয়ে ধ্বংস হয়ে গেছে। তো আসলে সুদ যেহেতু আল্লাহ তাআলার নাফরমানি করে কেউ উন্নতি করতে পারবে না, বরকত আল্লাহর পক্ষ থেকে, বরকত হচ্ছে, রহমত হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে, তারাই বরকত পাবে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আর আল্লাহ রাসূলের নাফরমানি করে কেউ উন্নতি করতে পারবে না। বাহ্যিক ভাবে দেখা যায় অনেক সময় যারা সুদের লেনদেন করে, ভাই আমার তো উন্নতি হচ্ছে, আমার সম্পদের মধ্যে বরকত হচ্ছে, আসলে এটাও তার মনে করেন একটা ধোকার মধ্যে সে পড়ে আছে। সে এক না একদিন এমন অবস্থায় পতিত হবে যে রাস্তার ফকির হয়ে যাবে, এটা আবশ্যক হবেই। যদি দুনিয়াতে সে বেঁচেও যায় আখেরাতে ধ্বংসলীলা তো তার আছে, যদি তবা করে মৃত্যুবরণ না করে।
মানে এজন্য দর্শকতা যে রিয়াজ ভাই যে ঘটনাটি শোনালেন আসলে কিন্তু খুবই শিক্ষণীয় এবং বোঝার বিষয়। তিনি তো বললেন যে সুদের আশ্রয় নিয়েছে, সে স্থিরই অসহায়, তারপরে সে যখন টাকা নিল সুদের কারবার করলো, এরপরে সে আরো অসহায় হয়ে গেল। কিন্তু আমি আপনাদেরকে এমন একজন ব্যক্তির ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি যে তিনি আসলে স্বাবলম্বী ছিলেন, স্বাবলম্বী বলতে কোটিপতি ছিলেন না, কিন্তু সে তার ফ্যামিলি তার সংসার নিয়ে খুবই সুখে ছিলেন, কিন্তু শয়তান তাকে অসুয়াশা দিল, অসুয়াশা দেওয়ার মাধ্যমে সে উচ্চ আকাঙ্ক্ষা তার মধ্যে বিরাজ করতে লাগলো, তাকে বড় থেকে বড় কিছু তাকে করতে হবে। সেই ঘটনাক্রমে সেই লোনের ব্যবস্থা করলো, লোনের ব্যবস্থা করে তার ব্যবসা প্রতিষ্ঠানকে আরো বড় করলো, কিন্তু দেখতে না দেখতে কয়েক বছরের মধ্যে তার অবস্থা এমন হলো সেও রাস্তার ফকির হয়ে গিয়েছে। তো এখানে অর্থাৎ সে কোটিপতি হোক অথবা সে গরিব হোক, যারাই সুদের আশ্রয় নিবে ওই সুদের মধ্যে কোনো মঙ্গল নেই, সেটা একদিন না একদিন ধ্বংস হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আমাদের এই নুরুল আমিন ভাই আমাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে, তা আজকের বিষয়ে আমরা ওনার থেকে ইনশাআল্লাহ মূল্যবান কিছু মাদিনীপুর শুনে নেব ইনশাআল্লাহ।
ইমরান ভাই, আপনি রিয়াজ ভাই যেটা বলতেছিলেন যে এই বিষয়টা,
জি,
সেটা হচ্ছে যে আজকে আমাদের সমাজে সুদটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, সে ধনী হোক বা গরিব হোক,
জি জি,
সে সুদ গ্রহণ করে। অর্থাৎ আমি যখন সুদটা গ্রহণ করতেছি, সুদ তার থেকে নিচ্ছি, সুদে কোনো টাকা নিচ্ছি, তখনই কিন্তু সে সুদ দেওয়ার সুযোগ পাচ্ছে।
জি,
বর্তমান যুগে বেসিক্যালি আমাদের যে গরিব রাষ্ট্রগুলো যেগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলোতে মাইক্রো ক্রেডিট নামে এমন এক সুদের প্রচলন ঘটিয়েছে যে অল্প অল্প টাকা নিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য,
ক্ষুদ্র ঋণ বলা হয়
এই মাইক্রো ক্রেডিট। সাধারণত যারা গরিব রয়েছে বা মহিলা যারা রয়েছে তাদেরকে সুদ দিয়ে, তাদেরকে এই লোন দিয়ে,
জি,
কিস্তিতে তাদেরকে প্রদানের জন্য বলা হয় যে আপনি সপ্তাহে বা মাসে একটা কিস্তি দেবেন, কিস্তি আপনি টাকা পরিশোধ করে দেবেন। তো এইভাবে দেখা যায় যে আমাদের গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, শহরে খুব কম হয় মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ, সেটা গ্রাম পর্যায়ে চলে গেছে। অর্থাৎ একসময় তো এমন ছিল যে গ্রামের মানুষ বা গরিব মানুষ অনেক সময় সুদ থেকে বেঁচে থাকতো, তারা দিন মজুর কাজ করতো, কাজ করে তাদের তাদের
যখন সুদের কথা শুনতো তখন এটা একটা অপছন্দনীয় বিষয়,
অপছন্দনীয় বিষয় ছিল, এবং এমন অপছন্দ করতো যে মরে যাব কিন্তু সুদে আনবো না, মানে মরে যাব কিন্তু সুদে আনবো না, তাদের মধ্যে এমন প্রচলন ছিল। কিন্তু এই মানে এই টেন্ডেন্সিটাকে পরিবর্তন করার জন্য, তাদের এই চেতনাটাকে পরিবর্তন ড্রাইভেট করার জন্য কিভাবে কাজ করলো, যে তোমাদেরকে সুদ দেবো কেন, তোমরা স্বাবলম্বী হওয়ার জন্য তোমাদেরকে কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে, তুমি যে টাকাটা নেবে সেটা কিস্তিতে পরিশোধ করবে। তো এরকম ভাবে মানুষকে বিভ্রান্ত করে আজকে সুদের মধ্যে লিপ্ত করে দিয়েছে। মানে এটা নয়, শুধু এতটুকুতে বাকি নয়, আজকে আপনি দেখুন যে যে কোনো কাজের মধ্যে সুদকে ইনভলভ করা হচ্ছে, যে কোনো কাজের মধ্যে, জানাই থাকে না যে আমরা সুদের মধ্যে আছে। যে রিয়াজ ভাই যেটা বলতেছিলেন যে আমাদের বর্তমান যুগে কেউ সুদ থেকে আমরা হেফাজত থাকতে পারতেছি না, যদি না আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।
আসলে এখানে হচ্ছে যে যদি আমরা সুদ থেকে বাঁচতে চাই কয়েকটি বিষয় যেটা আমাদেরকে সামনে আনতে হবে। প্রথম নাম্বার হচ্ছে আমাদেরকে জানতে হবে যে ইসলামী শরীয়তের বিধান, শুরুতে যেটা রিয়াজ ভাই বললেন যে আমাদেরকে শরীয়তের বিধান জানতে হবে, ইলমি দিন আমাদেরকে হাসিল করতে হবে। নাম্বার দুই, আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয়। নাম্বার তিন, যে এই সুদ খাওয়ার যে হারাম, এর যে ক্ষতি, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। পাশাপাশি ভালো পরিবেশের প্রয়োজন আছে। আপনি যখন ভালো পরিবেশ, ভালো বন্ধু, ভালো মানুষের সাথে চলবেন তখন সে আপনাকে।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজে ইরশাদ করেছেন, মানুষের উপর এমন এক যুগ আসবে যে মানুষের এই বিষয়ের প্রতি কোনো ধ্যান থাকবে না যে সে সম্পদ কোত্থেকে অর্জন করেছে, হারাম থেকে নাকি হালাল থেকে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়াসিন নাঈমী রহমতুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ আখেরি যুগে মানুষ দিনের প্রতি বেপরোয়া হয়ে যাবে, পেটের চিন্তায় সব দিকেই ফেসে যাবে, উপার্জন বাড়ানো ও সম্পদ জমা করার ভাবনায় থাকবে, সকল হারাম ও হালাল গ্রহণে নির্ভীক হয়ে যাবে, যেমনটি আজকাল দেখা যাচ্ছে। অপর একটি রেওয়ায়েতের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে একটি যুগ এমনই আসবে যে সে ব্যক্তি ছাড়া কারো দিন নিরাপদ থাকবে না, যে নিজের দিন নিয়ে অর্থাৎ এর নিরাপত্তার জন্য একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে এবং একটি গুহা থেকে আরেকটি গুহার দিকে ছুটবে। সে সময় রুজি উপার্জন আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করা ছাড়া হবে না। যখন এই অবস্থা হবে তখন মানুষ তার স্ত্রী সন্তানের হাতে ধ্বংসে পতিত হবে। যদি স্ত্রী সন্তান না থাকে তবে পিতা মাতার হাতে তার ধ্বংস হবে, এবং যদি পিতা মাতাও না থাকে তবে তার ধ্বংস আত্মীয় বা প্রতিবেশীর হাতে হবে। সাহাবা ইকরাম আলী মুরদান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এটা কিভাবে হবে? তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তারা তাকে দারিদ্রতার প্রতি লজ্জা দেবে, সে সময় সে নিজেকে ধ্বংসের স্থানে নিয়ে যাবে। আজকে বর্তমানে সেটাই দেখা যাচ্ছে, একজন স্বামী তার উপার্জন, তার আয়ের উৎস কম, তার আয় একেবারে অল্প, সে যখন বাসায় ফিরে যায় তখন দেখা যায় তার স্ত্রী এমন এমন জিনিসের চাহিদা করে বসে, তার কাছে লজ্জা লাগে। অনেক সময় যারা বেশি কথা বলে দেখা যায় যে স্বামীকে কথা বলতে গিয়ে লজ্জিত করে দেয়, যে তোমার সঙ্গে এতদিন ধরে সংসার করলাম, তুমি আমাকে কি দিয়েছো, প্রতিবেশীর অমুককে দেখো, সে নিজের স্ত্রীর কত খেয়াল রাখে, কত কিছু দেয়, তার ঘরের মধ্যে কত জিনিসপত্র, আমাদের ঘরে তো কিছু নেই। এই সমস্ত কথা যখন বলে তখন স্বামীর অন্তরে যখন আঘাত লাগে, সে এখন চিন্তায় পড়ে যায় আমি করবটা কি। এখন কারো কাছে গিয়ে শেয়ার করলো, সে তাকে উপদেশ দিয়ে দিল যে এক কাজ করো, যে তুমি তো যা কাজকর্ম করো আয় কম, তো কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করে দাও। এখন টাকা কোত্থেকে, এখন তো সাধারণভাবে ঋণ কেউ দেয় না, আর পূর্বে মানুষরা ঋণ দিত স্বভাবের নিয়মে, যা আমরা বুজুগানের দিনের জীবনীতে পাওয়া যায়, তারা ইচ্ছা করেই মানুষকে ঋণ দিতেন। কেন ঋণ দেয়া হাদিস শরীফে আসছে, এটা সাদকা, সাদকার স্বভাব পাওয়া যায়। তো বর্তমানে ঋণ দেয়া হয় না, যেহেতু সুদের প্রচলন বিস্তার পেয়েছে। এখন সে ঋণ নিল সুদের মধ্যে, এখন ব্যবসা শুরু করলো, একদিকে দেখা গেল ব্যবসার মধ্যে তার উন্নতি হয়নি, আর এদিকে সুদ নিয়ে ফেসে গেল। এখন তো কথা শুনতো শুধু স্ত্রীর, এখন পাড়া প্রতিবেশী যার থেকে টাকা নিয়েছে তার প্রতিদিনের কথা গালিগালাজ, পরে এমনও শোনা যায় শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, যে টাকা দিতে পারছে না, তার কোনো দিক নেই কোন দিক দিয়ে সে টাকা পরিশোধ করবে। এদিকে সুদের অবস্থা, যারা সুদ দিয়েছে তাদের চাপ সৃষ্টি হচ্ছে, তো এই লজ্জা দেওয়ার কারণে সে নিজেকে ধ্বংসের মধ্যে পতিত করলো। তো এই জন্য যারা এই অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা দিয়েছেন না তার প্রতি যদি আমরা সন্তুষ্ট থাকি, অল্প তুষ্টির নিয়ামত যদি আমরা নিয়ে নিই যে আল্লাহ যা দিয়েছেন এর মধ্যেই শুক্রিয়া, আমি তিন বেলা না খেয়ে দুই বেলা তো খাবো কিন্তু নিজের টাকা দিয়ে খাবো, নিজে যা আয় করি সে আয় দিয়ে খাবো, দশ জন থেকে টাকা নিয়ে যদি দশ জন আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে যায় গালিগালাজ করে বা বিভিন্ন ধরনের কথা বলে, তার এর চেয়ে ভালো যে এক বেলা খেয়ে আমি শান্তিতে যেন ঘুমিয়ে যাই। তো এই জন্য লোভ, লোভ মানুষকে ধ্বংসের মধ্যে পতিত করে দেয়।
এখানে আমি আপনার আলোচনা থেকে আমাদের ইসলামী বোন যারা আমাদের এখন অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্য চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যদি পূর্বেকার আমাদের বুজুর্গানি দিনের যে সকল ফ্যামিলি ছিল, নেককার রমণী যারা ছিল, এদের অনেকের ইতিহাস আমরা পড়েছি, যখন ঘর বাহির থেকে যখন এনারা কোনো কিছু নিয়ে ঘরে আসতেন তখন এনাদের স্ত্রীদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হতো, প্রশ্ন করা হতো যে আপনি যে জিনিসটি আমাদের জন্য নিয়ে এসেছেন কি হালাল ভাবে না হারাম ভাবে। আর পক্ষান্তরে আমরা যদি দেখি যে রিয়াজ ভাই বললেন হ্যাঁ এই ধরনের হচ্ছে, আজকে স্ত্রীর কথায় বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে তখন সেই সুদের দিকে যাচ্ছে। কিন্তু আমি ওই সকল ইসলামী ভাইদেরকেও আজকের অনুষ্ঠান থেকে মেসেজ দেব যে আজকে আপনি স্ত্রীর আশা পূরণ করার জন্য, সন্তানের আশা পূরণ করার জন্য, আত্মীয় স্বজনের আকাঙ্ক্ষা মিটানোর জন্য আপনি আজকে হারামের দিকে যাবেন। ওলামায়ে কেরাম ফরমান, কিয়ামতের দিন স্ত্রী তার ছেলে সন্তান তার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবে যে হে রব্বুল আলামিন, এ হচ্ছে আমাদের দায়িত্বশীল, এ আমাদেরকে দুনিয়ার মধ্যে হারাম ভক্ষণ করিয়েছে, হারাম খাওয়াইছে। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজকে কিছু টাকা তো পেয়ে যাব, একটু আরাম আয়েশ তো করে নেব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব কিভাবে দেব? আমার স্ত্রী আমার পক্ষে নিবে না, আমার সন্তান আমার পক্ষ নিবে না, তখন আমার কি অবস্থা হবে? তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে মুসিবত, আজকে যে পেরেশানি, এটা আমাদের হাতের কামাই। আমরা যদি হালাল উপার্জন করি দেখবেন আমাদের সে সন্তান আল্লাহ ওয়ালা হবে, তার হাফেজে কোরআন হবে, আলিমে দিন হবে, এবং ওই সন্তান আমরা দুনিয়ায় থেকে যাব, যাওয়ার পরে তারা নেক আমল করবে, ঈসা আলাইহিস সালাম করে আমাদের জন্য পাঠাবে।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ ফরমান, পারা 2 সূরা বাকারা আয়াত নম্বর 172, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ খাও আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাল খাওয়ার জন্য আদেশ করেছেন, হালাল খেলেই সেটা আমাদের জন্য দুনিয়াতে উপকার রয়েছে, পরকালে উপকার রয়েছে। যারা হারাম খায় হারামের দিকে ধাবিত হয়, আপনি পূর্বে বলেছেন আল্লাহ পবিত্র এবং পবিত্র মালকেই পছন্দ করে, এবং যারা হারাম ভক্ষণ করে এবং হারাম পরিধান করে এদের বলা হয়েছে এদের ইবাদত কবুল হয় না, এদের দোয়া কবুল হয় না। তো দুনিয়ার পার্থিব জীবনেও ক্ষতি রয়েছে, পরকালেও ক্ষতি রয়েছে। তো ক্ষতি থাকবে না কেন? আল্লাহ রাসূলের নাফরমানি করে কেউ সুখ শান্তিতে থাকতে পারবে না। যেমন হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি 10 দিনামে একটি কাপড় কিনে এবং এই দিরহামে হারামের 1 দিরহামও অন্তর্ভুক্ত থাকে, তবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার কোনো নামাজ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত এই কাপড় থেকে কিছু অংশ তার ব্যবহারে থাকে। যে 10 দিরহামের মধ্যে 1 দিরহাম তার হারাম সংযুক্ত হলো এবং ওই দিরহাম দিয়ে কাপড় ক্রয় করলো এবং ওই কাপড় পরে যত দিন সে নামাজ পড়বে তার নামাজ কবুল হবে না। আল্লাহ তাআলার একটি ফেরেশতা প্রতিদিন এবং রাতে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর আহ্বান করে, যে হারাম খেলো তবে আল্লাহ তাআলা তার কোনো ফরজ নফল কবুল করবেন না। তো যারা হারাম খায় তাদের ফরজ নফল কিছুই কবুল হয় না। অনেকে আবার দেখা যায় সুদ নিয়ে, সুদে ব্যবসা করে, দানবীর হয়ে যায়, দানশীল হয়ে যায়, মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, এবং এই মেন্টালিটি বানাতে থাকে যে আমি তো ভালোই কাজ করতেছি, যে ভালো কাজে লাগালাম, হজে চলে যায়। তো তাদের এই সমস্ত কাজকর্ম আল্লাহর দরবারে কবুল হবে না, যেহেতু আল্লাহ পবিত্র এবং পবিত্র মালকে পছন্দ করেন।
মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের একজন দর্শক শ্রোতার পক্ষ থেকে একটা SMS আসছে, যেটা আমরা রিয়াজ ভাইয়ের আলোচনা থেকে সমাধান পেয়ে গিয়েছি। কেউ যদি হালাল 100 টাকার সাথে সুদ ঘুষের 1 টাকা মিলিয়ে কোনো কাজ করে সেটা কেমন হবে? তা আমরা রিয়াজ ভাইয়ের আলোচনা থেকেই স্পষ্টভাবে আমরা সেটা পেয়ে গিয়েছি। যদি কেউ সে আপনার যে ব্যাপারটা আপনি বললেন
হাদিস শরীফে, যে ব্যক্তি 10 দিরহামে 1টি কাপড় কিনে এবং এই দিরহামে অর্থাৎ সেই দিরহামে 1 দিরহামও হারামের অন্তর্ভুক্ত থাকে, তবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার কোন নামাজ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত এই কাপড় থেকে কিছু অংশ তার ব্যবহারে থাকে। আব্দুল উম্মাল থেকে এই হাদিস শরীফ নেওয়া।
আল্লাহ হযরত এরকমও বলেছেন যে যদি ওর মধ্যে একটা সুতাও থাকে, সুতা দিয়ে কোন জায়গায় ছিঁড়ে গেছে, সুতা থাকে, সুতার দ্বারা সেলাই করা হয়েছে, তাহলে সেই দিয়ে নামাজ কবুল হবে না সেই জামা দিয়ে।
এখানে দর্শক শ্রোতা খুব বুঝার বিষয় যে খুব ইম্পর্টেন্ট এবং খুব একটি গুরুত্বপূর্ণ কথা। আজকে আমরা যারা নামাজ পড়তেছি, আমাদের যে পরিধানের যে পোশাক, আমাদের পরিধানের পোশাক গুলো হালাল উপার্জন দ্বারা অর্জিত কিনা, এটা আমাদেরকে দেখার বিষয়। নুরুল আমিন ভাইয়ের কাছে এই বিষয়ে আমরা যাব যে আজকে আমাদের সমাজের মধ্যে যারা হারাম খাচ্ছে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যে বয়ান করেছেন, যারা হারাম বক্ষণকারী তাদের ব্যাপারে কিছু হাদিস মোবারক ইনশাআল্লাহ আপনার থেকে শুনবো, যাতে দর্শক শ্রোতা শুনতে পারে, এবং ইনশাআল্লাহ যাদের মধ্যে এই ধরনের কোন সুদের যাদের লেনদেন রয়েছে তারা যাতে তওবা করতে পারে, এ থেকে বাঁচতে পারে।
আপনি যেটা বলতেছেন যে হারাম, তো সবচেয়ে বড় হারাম যেটা হচ্ছে আমাদের যে আজকে টপিক সুদ, তো সুদের ব্যাপারে আসছে যে যে সুদের একটি দিরহাম যা সে জেনে বুঝে আহার করলো, তো সেটা 36 বার ব্যভিচার করার চেয়েও জঘন্য।
জঘন্য, আল্লাহ!
অর্থাৎ সুদ এমন এক জঘন্য অপরাধ, অন্য এক রেওয়ায়েত আসছে যে সুদের মধ্যে 70টি হিস্সা রয়েছে, সুদের মধ্যে 70টি জঘন্য হিস্সা রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন হিস্সা হচ্ছে যে নিজের মায়ের সাথে ব্যভিচার।
হাদিসে মোবারক শোনানো হচ্ছে, কথাটা অনেক সময় বলতেও আমাদের কাছে লজ্জাবোধ
হচ্ছে,
যেহেতু একটা ইসলামী শরীয়তে একটা বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক আছে, সর্বনিম্ন হচ্ছে যে নিজের আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। আজকে আমি নুরুল আমিন আপনার সাথে শেয়ার করব, যদি মাযাল্লাহ আমাদের সমাজে যদি কেউ জানতে পারে যে কোনো মানুষ ব্যভিচারে লিপ্ত হয়েছে, দেখা যাচ্ছে সে কারোর সামনে চোখ দেখাতে পারবে না, সে লজ্জায় সে নিজেকে লুকাবে, সে এলাকা থেকে চলে যাবে। কিন্তু আজকে যে এর থেকে জঘন্য পাপে লিপ্ত, আজকে তাকে সম্মানের চেয়ারে বসানো হচ্ছে।
হ্যাঁ, এটার কারণ কি আসলে, যে সুদ মানে এমন এক জঘন্য অপরাধ যে 36 বার ব্যভিচার করলেও তার চেয়ে জঘন্য সুদ। এর কারণ মুফতি আহমদ ইয়া খান নঈমী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার যে হাদিসের সারা গ্রন্থ, যে মিরাতুল মানাজি শরে মিশকাতুল মাসাবি গ্রন্থের মধ্যে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটি কারণ হচ্ছে যে জিনা দ্বারা, ব্যভিচার দ্বারা এটা আল্লাহ তাআলার হক নষ্ট করা হয়, কিন্তু সুদ দ্বারা বান্দার হক নষ্ট করা হয়। আর বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা সেটা ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত সেটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আরেকটি কারণ হচ্ছে যে সুদখোর এর বিরুদ্ধে আল্লাহ তাআলা শুরুতে আমরা শুনলাম যে রিয়াজ ভাই একটি কোরআনুল করিমের আয়াত কিছু আয়াত বলতেছিলেন, আয়াতের তর্জমা বলতেছিলেন, তো এর মধ্যে একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সুদ যে দেয় নেয় তাদের বিরুদ্ধে বলা হয়েছে যে সুদখোরের ওপর সুদখোরের সাথে আল্লাহ এবং তার রাসূলের যুদ্ধের ঘোষণা। অর্থাৎ আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করতেছেন কার সাথে,
যারা সুদের লেনদেন করে,
সুদ লেনদেন করে। আর শুধু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুধু আমরা যে সুদ দেয় তার প্রতি যে আমরা ইলজাম দিয়ে আমরা বেঁচে যাব সেটা
সেটা
হবে না,
এর সাথে আর অনেকে জড়িত আছে,
অনেকেই জড়িত যে সুদ নেবে, সেও সমান অপরাধী, যে সুদ দেবে সেও সমান অপরাধী, যে সুদের হিসাব নিকাশ করবে সেও সমান অপরাধী, যে সুদের সাক্ষ্য দেবে অর্থাৎ তাদের মধ্যে যে সাক্ষ্য থাকবে, থার্ড পার্সন যে থাকবে যে লেনদেনের সময়, সেও সমান অপরাধী,
যে পরামর্শ,
হ্যাঁ পরামর্শ দেবে সেও সমান অপরাধী। তো এজন্য আমাদের উচিত যে সুদকে বর্জন করার জন্য এই কাজগুলো থেকে বেঁচে থাকা। অনেক সময় আমরা কি করি যে আমাদের সমস্যা হচ্ছে আমরা কি করে নিই সুদে নিয়ে নিই, আজকে ওই যেটা বললেন যে ঋণের ব্যাপারটা, ঋণ একেবারেই উঠে গেছে আমাদের সমাজ থেকে। এখন তো বলা হচ্ছে যে ঋণ বলে নেওয়া হয় সেটা সুদে, কথাটা এখন আমরা ঋণে পরিবর্তন করে দিয়েছি, ঋণ নিতে হবে আমাকে,
আর এর কারণে আমাদের অর্থনৈতিক অবস্থারও ক্ষতি হচ্ছে।
বলা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য মাইক্রো ক্রেডিট অনেক জরুরি, ক্ষুদ্র ঋণ অনেক জরুরি আমাদের সমাজকে উন্নত করার জন্য। আসলে উন্নত কিন্তু হচ্ছে না। একটা জিনিস মনে রাখবেন, যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে আমাদের দেশ উন্নত হচ্ছে বা আমাদের যে মাইক্রো ক্রেডিট নিয়ে ক্ষুদ্র ঋণ নিয়ে সে কি করছে স্বাবলম্বী হচ্ছে, আসলেই হচ্ছে না। একটা হচ্ছে যে কাসরাত মানে আধিক্যতা, আরেকটা হচ্ছে বরকত, এক নয়, কখনো নয়। আপনার হয়তোবা আপনি নিয়ে সাময়িকভাবে সেটা কাসরাত করতে পারবেন, আধিক্য হতে পারে আপনার সম্পদে, কিন্তু সেটাতে বরকত হবে না।
এখানে আমি একটা আপনার সাথে খুব সুন্দর আপনি টপিক নিয়ে আসছেন, এটা শেয়ার করব যে আল্লাহ এবং তার রসূল বলতেছে এর মধ্যে অমঙ্গল, এর মধ্যে কোনো কল্যাণ নয়। কোরআন হাদিস বলতেছে এর মধ্যে অমঙ্গল, তাহলে আল্লাহ আল্লাহ রসূল যেটা বলছে এটাই বাস্তব। কিন্তু পক্ষান্তর অন্য কেউ যদি বলে যে আমরা যদি এই পন্থা অবলম্বন করি, এভাবে লোন নিয়ে নিই, এভাবে ঋণ নিয়ে নিই, তো এর মাধ্যমে আমরা যদি স্বাভাবিকভাবে যদি একটু উন্নতি মনে হবে, কিন্তু আমাদের অবদস্ত আমাদের সামনে আমাদের জন্য অপেক্ষমান। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনেক দর্শক শ্রোতা আমাদের সঙ্গে রয়েছে, অনেকে আমাদেরকে কল করেছেন, আমরা চেষ্টা করি যারা আমাদেরকে কল করেন তাদের কলকে আমাদের অনুষ্ঠানে সামিল করার জন্য। জি আমাদেরকে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ করিম আত্তারি, আমি ঢাকায় বসবাস করি। হুজুরের কাছে আমার প্রশ্ন ছিল যে বর্তমানে আমাদের দেশে কিংবা আমাদের সমাজে সুদ নামক ব্যাধি ছড়িয়ে পড়ছে, তো আমি বলতে চাচ্ছিলাম যে সুদের কিছু কুফল দিকগুলো আমাদের কাছে তুলে ধরুন, যাতে করে আমাদের এই সমাজ যেন সুদের ব্যাধি থেকে মুক্তি লাভ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাশাআল্লাহ, মারহাবা, আপনি আমাদের সাথে আজকের বিষয় আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, সুদের কুফল সম্পর্কে অবগত করার জন্য। ইনশাআল্লাহ মুবাল্লিগুন আমাদের সঙ্গে রয়েছেন, ইনশাআল্লাহ আমরা ইনাদের থেকে ইনশাআল্লাহ মাদিনী কুল শ্রবণ করব। নূর আমিন ভাই থেকে আমরা সুদের কুফল সম্পর্কে, ক্ষতি সম্পর্কে ইনশাআল্লাহ শ্রবণ করব।
সর্বপ্রথম হচ্ছে যে সুদ গ্রহণ করে,
জি
সে তো প্রত্যক্ষ ভাবে, এটা সবাই আমরা দেখি যে প্রত্যক্ষ ভাবে সে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ সে 5 টাকা নিয়ে 60 টাকা প্রদান করতেছে, এটা বাহ্যিক ক্ষতি। দ্বিতীয় কথা হচ্ছে যে সুদ প্রদান করছে সেও একটা ক্ষতির মধ্যে পড়ছে, সেটা দুনিয়াবি যদিও আমাদের প্রকাশ হচ্ছে না যে সে 5 টাকা দিয়ে 60 টাকা গ্রহণ করতেছে, যদিও সেটা প্রকাশ্য না কিন্তু সেও ক্ষতির মধ্যে পড়ছে। এই কারণে হচ্ছে কি যে সমাজের মধ্যে আজকে ঋণের যার প্রয়োজন সে টাকা প্রদান করতে পারবে, ঋণ কোন তার টাকার প্রয়োজন,
জি
এখন তার টাকা দরকার, সে ঋণ পাচ্ছে না। যারা ঋণ আগে দান করত, ঋণ দিত, তারা সেটা এখন ঋণ দেয় না। কি জন্য দেয় না? এখন সবাই সুদের কারবার করে, সুদের লেনদেন করে, ফলশ্রুতিতে এরকম হচ্ছে যারা ঋণ নেয় সুদ নেয় না তারা আজকে অসহায় হয়ে গেছে। আর আপনারা দুইটা ঘটনা বললেন যেভাবে যে সুদ নেওয়ার কারণে ধনী যেভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে, গরিব কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। তারা কি জন্য নিঃস্ব হচ্ছে? যে আল্লাহ এবং রসুলের যে আদেশ, যে হুকুম, সেই হুকুম অমান্য করে তারা ঋণ নিয়েছিল, সুদ নিয়েছিল। এই সুদের লেনদেনের কারণে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এর তো মনে করেন যে এত বড় ক্ষতি হচ্ছে যে আজকে বিভিন্ন অপরাধে যারা লিপ্ত,
জি
আপনি যদি ব্যাকগ্রাউন্ডে যান তাহলে দেখা যাবে অনেকে নিঃস্ব হয়ে গেল, নিঃস্ব হয়ে যাওয়ার কারণে তার আয়ের কোনো উৎস নেই, কোনো ব্যবস্থা নেই, তখন দেখা যায় যে চিন্তার মধ্যে পড়ে গেল, ডাকাতির মধ্যে পড়ে গেল, এমনকি দেখা যায় মাজাল্লাহ যে অর্থের লোভে, টাকার লোভে সে মানুষকে হত্যা পর্যন্ত করে দেয়। তো আজকে বিভিন্ন যে অপরাধ হচ্ছে, তার পিছনেও একটা
কারণ হচ্ছে এটা, সে তার ঘর বাড়ি ছেড়ে যখন দেখে যে আমার কর্জদাতা সে আমাকে বারবার চাপ দিচ্ছে, আমি কর্জ দিতে পারতেছি না। আপনি বলেছিলেন যে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে মাযাল্লাহ, শুধু আত্মহত্যা না, সে তার ফ্যামিলিকে রেখে সব ঘর বাড়ি রেখে সে চলে যায়, দেউলিয়া হয়ে যায়। সে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, রাস্তাঘাটে ঘোরাফেরা সে কিভাবে তার জীবনযাপন করবে?
দুনিয়ার মধ্যে এর কুফল রয়েছে, হ্যাঁ, পরকালে
রাস্তাঘাটে সে কিভাবে তার জীবন ধারণ করবে? তখন তাকে কি করতে হয়? তাকে উপার্জন করার জন্য তাকে কি করতে হয়? মানুষকে কি করতে হয়? মানুষের সাথে মানুষ থেকে হাইজ্যাক করতে হয়, মানুষকে হত্যা করে, মানুষের থেকে কিডন্যাপিং করে, বা বিভিন্ন ভাবে সে বাঁচার জন্য চেষ্টা করে।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, আমরা আজকে বিভিন্ন ছোটখাটো বিভিন্ন খুঁটিনাটি বিষয় যেগুলো আমাদের সমাজে হচ্ছে আমরা আলোচনা শুনতেছি। আজকে আমাদের সমাজের মধ্যে যেই যারা সুদ দেয়, সুদ কালেকশন করে, এদের যে কুফল সম্পর্কে আমরা একটি ছোট একটি ঘটনা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আশা করা যাচ্ছে যদি আমরা মনোযোগ দিয়ে যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা এই ধরনের যে লেনদেন আজকে আমরা করে যাচ্ছি, যেটাকে আমরা এক প্রকার সুদের ব্যবসা বলতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ বাঁচতে পারবো। একজন আল্লাহর বলি হযরত হাবিব আযমী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তওবার ঘটনার মধ্যে এসেছে। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তওবা করার পূর্বে তিনার ব্যবসা ছিল সুদের, অর্থাৎ তিনি মালদার ছিলেন। তিনার এই পদ্ধতি ছিল, তিনি পুরা মহল্লাবাসী এলাকার গরিব যারা সকলে এসে তিনার থেকে কি করতেন, টাকা নিয়ে যেতেন, বিনিময়ে সুদ দেওয়া হতো, যা আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে আলোচনা হচ্ছিল, যে টাকা দেওয়া হয়, বিনিময়ে কিস্তি নেওয়া হয়, তারপরে তাকে প্রতি কিস্তিতে কিছু না কিছু সুদ তাকে পরিশোধ করতে হয়। তো হাবিব আযমী তিনি এ ধরনের কাজ করতে লাগলেন। একদিন যখন তিনি কোনো এই যাকে সুদ দিয়েছে এ ধরনের একজনের বাড়িতে যখন তিনি সুদ কালেকশন করার জন্য গেলেন, তার কাছে কোনো বিনিময়ে কোনো টাকা ছিল না। তো তিনি কি করলেন, তাদের ঘরের মধ্যে একটি ছাগলের মাথা ছিল, বললো যে সুদের বিনিময়ে যদি টাকা তুমি আদায় করতে না পারো, তাহলে ছাগলের এই মাথায় কল্লা, এই মাথাকে দিয়ে দাও। এই সুদের বিনিময়ে সেটা নিয়ে এসে বাড়ির মধ্যে চলে গেল। যখন চলে গেল, তার স্ত্রী বলতে লাগলো যে আমাদের ঘরে তো রান্না করার জন্য লারকির কোনো ব্যবস্থা নেই, আগুন কিভাবে জ্বালাবো। আচ্ছা, এবার সে আরেকজনের বাড়িতে গেল, তার কাছে যখন সুদের কোনো বিনিময় না পেয়ে তার ঘরের জন্য লারকি নিয়ে আসলো আগুন জ্বালানোর জন্য, এখন তার ঘরের মধ্যে পাক শাক তৈরি হচ্ছে, তার যেই ছাগলের মাথা যেটা পাকানো হচ্ছে সেটাও হারাম, এবং যেটা দিয়ে আগুন জ্বালানো হচ্ছে সেটাও হারাম। আচ্ছা, যখন রান্না শেষ করা হলো, শেষ করার পরে হাবিব আযমী এবং তিনার স্ত্রী বসলো খাবার গ্রহণ করার জন্য, খাবার জন্য যখন পাতিল থেকে ওই খাবারকে যখন প্লেটের মধ্যে ঢালা হলো, তখন শুধু তাজা রক্ত বের হলো, সেখানে কোনো ছাগলের মাথা ছিল না, বকরির মাথা ছিল না, শুধু তাজা রক্ত এবং রক্ত। হাবিব আযমী তিনি বুঝে গেলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এটা আমার জন্য অনেক বড় শাস্তি এবং আমার জন্য একটি গজব। তিনি সাথে সাথে মনে মনে তওবা করে নিলেন, কিন্তু এখানে আরেকটি কথা বলবো, যখন তিনি সুদের লেনদেন করতেন, মানুষ থেকে সুদ কালেকশন করতেন, ওই সময় তিনি যখন রাস্তা দিয়ে যেতেন, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করত, ওই ছোট বাচ্চারা যখন দুলিবালি নিয়ে খেলাধুলা করত, হাবিব আযমীকে যখন দেখতেন, এই সুদখোরকে যখন দেখতেন, তখন পরস্পরকে বলাবলি করত যে তোমরা সরে যাও, সুদখোর আসতেছে, সরে যাও, সুদখোর আসতেছে, তার শরীরের বাতাস যদি আমাদের গায়ে লাগে তাহলে আমরাও দূষিত হয়ে যাব। এই কথাগুলো হাবিব আযমী শুনত। আচ্ছা, আজকে যখন সে তওবা করল, সে এই তাজা ঘটনা যখন দেখল, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করল, হে মালিক ও মাওলা, হে রাব্বুল আলামিন, আমি তোমার অনেক নাফরমানি করেছি, আমি আমার জিন্দগির একটি অংশ আমি তোমার নাফরমানি সুদের মধ্যে আমি ব্যয় করেছি, মাওলা আমি তোমার কাছে তওবা করতেছি। তো তিনি এভাবে তওবা করলেন। তওবা করার পরে পুরা মহল্লাবাসী, পুরা এলাকাবাসী সবাইকে আহ্বান করলেন যে আমি হাবিব আযমীর পক্ষ থেকে আজকে তোমাদের জন্য সুদও মাপ, আসলও মাপ, দুটোটা মাপ করে দিলেন, আসলও মাপ করে দিলেন, সুদও মাপ করে দিলেন। আচ্ছা, এখন তিনার নাম হয়ে গেল তওবাকারী হাবিব আযমী। এখন তিনি যখন তওবা করে রাস্তা দিয়ে অতিক্রম করতে লাগলেন, ছোট ছোট বাচ্চারা, গতকালকেও যারা বললো যে সুদখোর আসতেছে তার বাতাস,
আমাদের গায়ে লাগবে, আমরা দূষিত হয়ে যাব। ওই বাচ্চারা আজকে বলতে লাগলো যে তওবাকারী হাবিব হাবিব আজমি আসতেছে, এ বাচ্চারা তোমরা দুলিবালি নিক্ষেপ করো না, যদি তার গায়ে পড়ে তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। হাবিব আজমি রহমতুল্লাহ তাআলা গেলে যখন এই কথা শুনলো সে আরো লজ্জিত হলো, সে নিজের সম্মান যে আমি এই মাত্র তওবা করলাম আর আল্লাহ আমাকে এত সম্মানিত করলো, আল্লাহর কাছে তিনি আরো নত হয়ে গেলেন। এটা অনেক বড় একটি লম্বা হিস্ট্রি, লম্বা ঘটনা। আমি এখানে শেষ করতেছি যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এত ইবাদত করলেন, এত বন্দেগী করলেন, তিনি এবং তিনার বিবি সাহেবা দুজন আল্লাহর বলি হয়ে গেলেন।
সুবহানাল্লাহ।
তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমি বিশেষ করে এই ঘটনা থেকে ওই সকল ভাইদেরকে আমি আজকে মেসেজ দেওয়ার জন্য চাচ্ছি, আজকে আমাদের শুরুতেই নুরুল আমিন ভাই যেটা তুলে ধরলেন, ক্ষুদ্র ঋণ কোথায় নাই, আমি আপনাদেরকে বাংলাদেশে কোন ডিস্ট্রিক্টের কথা না বলবো, যে কোন ডিস্ট্রিক্টে কোন গ্রামে হচ্ছে না ক্ষুদ্র ঋণ, আমাদের মা বোনদেরকে নষ্ট করা হচ্ছে, আমাদের ফ্যামিলিকে ধ্বংস করা হচ্ছে। এখানে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে ব্যক্তিগত ভাবে আমরা কাউকে বলতেছি না, না আমরা কোনো সংগঠনকে বলতেছি, না আমরা কোনো এনজিও সংগঠনকে বলতেছি, আমরা কোরআন এবং হাদিসের কথাগুলো এই জন্য উপস্থাপন করতেছি আমাদের মুসলমান ভাইয়ের উপকারের জন্য, যাতে করে আমাদের মুসলমান ভাই সে ধ্বংস থেকে বাঁচতে পারে, সে সুদ থেকে বাঁচতে পারে, সে খারাপ কাজ থেকে বাঁচতে পারে, এই জন্য আমাদের বলার উদ্দেশ্য।
ইমরান ভাই, আমি একটা কথা শেয়ার করতে আমার ইচ্ছা হচ্ছে, যে সেটা হচ্ছে যে আমরা অনেকেই বলি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না।
জি,
আমরা অনেকেই বলি যে আমি এত পেরেশানি কেন, এর একটি বড় কারণ কিন্তু হারাম উপার্জন। সবচেয়ে অন্যতম একটি কারণ হচ্ছে হারাম উপার্জন, অর্থাৎ আমরা হারাম উপার্জন আজকে বক্ষণ করছি বিদায়, আমাদের পেটে হারাম আছে বিদায় আমার দোয়া কবুল হচ্ছে না। হযরত সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম একবার কোথাও যাচ্ছিলেন, দেখলেন যে এক ব্যক্তি খুব কান্নাকাটি করে অজর নয়নে কান্না করতেছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার বারগায় আরজ করলেন, হে আল্লাহ, এর দোয়া কেন কবুল হচ্ছে না? তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, এ যদি এত কান্না করে, এত কান্না করে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আবার এত হাত উঠায়, এত উপরে উঠায় যে তার হাত আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপরও আমি তার দোয়া কবুল করব না।
আল্লাহ!
মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম ইরশাদ করলেন, হে আল্লাহ, এর রহস্য কি? আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করলেন যে সে নিজে হারাম বক্ষণ করত এবং হারাম পরিধান করত।
মানে তার পেটে হারাম, তার পিঠে হারাম,
পিঠেও হারাম। তো আমাদের দোয়া কিভাবে কবুল হবে? আজকে আমাদের অনেকেই বলা বলি করি যে এত পেরেশানিতে, এত দোয়া করি আল্লাহ তাআলার কাছে, এত কাকুতি মিনিত করি, কেন দোয়া কবুল হচ্ছে না? আমাদের সমাজ, মুসলিম সমাজ কেন পরিবর্তন হচ্ছে না?
এখানে অনেকগুলো বিষয়
এর মধ্যে
ভাই, যে আসলে অনেক মুসলমান এরা অপারগ হয়ে যায়, সে লেখাপড়া করলো, এখন ঘুষ দিবে না, চাকরি হচ্ছে না। এখানে আসলে প্রত্যেকেই, এখানে অনেক অসহায় মুসলমান, তারা অনেক সময় বাধ্য হয়ে করে। আমি আপনাদেরকে বলবো যে আপনার ধৈর্য ধারণ করেন, সবর করেন, আল্লাহ এবং তার রাসূলের উপর তাওয়াক্কুল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কদরে থাকে তো ইনশাআল্লাহ হালাল রুজির ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমি ওই সকল লোকদেরকে বলবো যে আমার আপনার মাধ্যমে যারা বাধ্য হয়ে সুদের দিকে যাচ্ছে, ঘুষের দিকে যাচ্ছে, হারামের দিকে যাচ্ছে, তাহলে আমার মাধ্যমে কেন একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হবে? আজকে তো বা কি বলবো, এমন কোন প্রতিষ্ঠান, এমন কোন জায়গার কথা বলবো যেখানে যখন টাকা পয়সার কথা যখন আলোচনা চলে আসে, তখন এখানে ইন্টারেস্টের কথা আসে, সেখানে সুদের কথা আসে, সেখানে বেনিফিট কি পাওয়া যাবে, যে তার তার কাছে কি আসবে, তাকে কি দেওয়া হবে, আলোচনা চলে আসে। কিন্তু আপনি একজন মুসলমান হিসেবে আপনাদের দেখুন যে আমি একজন মুসলমানের কতটুকু উপকার করতে পারি, একজন মুসলমান আমার থেকে সে উপকৃত হবে। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকের মধ্যে ইরশাদ ফরমান, যদি তোমার দ্বারা কোনো মুসলমানের উপকার করা সক্ষম তাহলে তুমি উপকার করো। তাহলে আমি যে ঋণ দেওয়া, যেটা সাহাবা ইকরাম করেছেন, আউলিয়া ইকরাম করেছেন, কর্জে হাসানা যেটাকে বলা হয়, যে মানুষের উপকার করার জন্য তাকে কর্জে হাসানা, তাকে উত্তম ঋণ তাদেরকে পেশ করতেন যেটার মধ্যে কোনো সুদ ছিল না। তো কখনো যদি আমরা কোনো গরিব, এতিম, মিসকিন আমাদের কাছে আসে, আমরা তাকে এইভাবে যদি দিই, ইনশাআল্লাহ আমরা সওয়াবের ভাগীদার হব।
আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখলেন জান্নাতে দরজায় লেখা আছে যে আপনার সাদকার 10 গুণ সওয়াব, আর ঋণের 18 গুণ সওয়াব। তো জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, যে সাদকার 10 গুণ সওয়াব আর ঋণের 18 গুণ, এর কারণ কি? তো জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদকা তো তারা অনেক যারা স্বাবলম্বী, তারাও নেয়, কিন্তু ঋণ তারাই নেয় যারা বিপদগ্রস্ত, যাদের প্রয়োজন রয়েছে। তো আসলে স্বভাবের নিয়তে মুসলমানদের যদি শুভাকাঙ্ক্ষী আমরা হই, যদি আমরা আসলে মুসলমানদের যদি আমরা বিপদকে দূর করতে চাই, তাদের মুসিবত দূর করার আমাদের চিন্তা ভাবনা থাকে, তাহলে আমরা ক্ষুদ্র ঋণ দেই না, কিন্তু সুদ না নিয়ে তাকে এমনিতে দিয়ে দিই, স্বভাবের নিয়তে দিয়ে দিই। ঋণ দেয়া তো নিষেধ নয়, কিন্তু ঋণ দিয়ে সুদ নেয়া এটা নিষেধ। যে মানুষকে একটা তো বিচারা বিপদে আসলো, তাকে বিপদ থেকে আমি না বাঁচিয়ে সুদ দিয়ে আরো বিপদে তাকে ঢেলে দিলাম, সে আপনার বিপদে ছিল, তার কাছে আর্থিক অবস্থা তার ভালো ছিল না, কিন্তু সুদ দিয়ে তো আরো করুণ অবস্থা তাকে পতিত করলাম, শেষ পর্যন্ত সে হারামের পথ বেছে নেয়। তো আমি তো তার শুভাকাঙ্ক্ষী হলাম না, তার জন্য তো আমি কোনো মঙ্গলময় কাজ করলাম না। তো এই জন্য যারা এই সমস্ত কাজ করে তাদেরকে ভয় করা উচিত, যে দুনিয়ার মধ্যেও যারা সুদ নেয় যাদের থেকে, তাদের নজরেও সে ভালো হয় না, প্রতিবেশীরাও তাকে খারাপ বলে, মানুষের মুখে এটাই থাকে সুদখোর। যে সুদ দেয় তাকে যদি বলা হয় সুদখোর, কেমন লাগবে? তো আসলে সম্মান দুনিয়াতেও নেই আখেরাতেও নেই।
তো আপনি যেটা বলতেছিলেন যে সাদকার ব্যাপারে আর ঋণের ব্যাপারে, তো সুদখোরের ব্যাপারে এটা ভীতি প্রদর্শনের জন্য একটি মেরাজের ঘটনা রয়েছে, আমি উপস্থাপন করতে চাচ্ছি। প্রথমে মাপ চেয়ে নেব, আপনার কথা কেটে নিয়েছি আমি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি শবে মেরাজের রাতে দেখলাম যে দুই ব্যক্তি আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল, অতঃপর আমরা সামনের দিকে অগ্রসর হলাম, শেষ পর্যন্ত একটা রক্তের নদীর তীরে গিয়ে পৌঁছলাম। নদীর মাঝে এক লোক দণ্ডায়মান ছিল এবং নদীর তীরে আরেকজন লোক দণ্ডায়মান ছিল, যার সামনে পাথর রাখা ছিল। নদীতে থাকা ব্যক্তিটি যখন নদী থেকে বের হতে চাইত, তখন তীরে দণ্ডায়মান ব্যক্তি তার মুখে পাথর নিক্ষেপ করে তাকে তার যে আগের জায়গায় সে আগের জায়গায় পৌঁছে দিত। এইভাবে চলতেই লাগলো। আমি জিজ্ঞাসা করলাম নদীর ভিতরে এই ব্যক্তি কে, উত্তর পেলাম ওই ব্যক্তি সুদ গ্রহণকারী, অর্থাৎ যে সুদ গ্রহণ করে তার এই অবস্থা। তো আমাদের
মেরাজের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুদখোরের আজাব দেখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শবে মেরাজে আমি এমন এক সম্প্রদায়ের নিকট দিয়ে অতিক্রম করলাম যাদের পেট কক্ষের মতো, রুমের মতো বড় ছিল, যার মধ্যে সাপ ছিল এবং বাহিরে থেকে সে সাপ দৃষ্টিগত হচ্ছিল। জিব্রাইল আমিন আলিহি সালাতু সালাম থেকে জিজ্ঞেস করলাম এরা কারা, জিব্রাইল আমিন আলিহি সালাতু সালাম আরজ করলেন এরা সুদখোর। তো আসলে কেমন লাঞ্ছিত হবে, অপদস্থ হবে কিয়ামতের দিন। তো যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত, এরা যদি তওবা করে নেয়, আমরা ঘটনা শুনলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়ে যে তওবা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে তওবা করে কত উচ্চ স্থান দান করেছে। তো বর্তমানেও তওবার দরজা বন্ধ হয়নি,
বন্ধ হয়।
যদি তওবা করে আমরা ফিরে আসি এবং এই সমস্ত গুনাহের মধ্যে যারা লিপ্ত তাদের তওবার ব্যাপারে বলা হয়েছে যে তওবার সাথে সাথে যাদের টাকা নিয়েছে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে, যেহেতু বান্দার হক, বান্দার হক ফিরিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে কে যদি সত্যিকার অন্তরে তওবা করে, আল্লাহ তাদের তওবাকে ফিরিয়ে দেন না, কবুলও করেন, এবং ইনশাআল্লাহ যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আপনার তওবা কবুল করেছে, সে আপনাকে আরো বরকত দান করবে, দুনিয়াতে ইনশাআল্লাহ সম্মান পাবেন, আখেরাতেও সম্মান পাবেন ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। অনেক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আবারও আপনাদের কাছে আরজ করব যে আজকে আমাদের সমাজের মধ্যে প্রতিটি ক্ষেত্রের মধ্যে যে সকল পদ্ধতিগুলো অবলম্বন করা হচ্ছে, এই পদ্ধতিগুলো বেশিরভাগ সুদের আশ্রয় নেওয়া হচ্ছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান হাসিল করার তৌফিক দান করুক, আমরা যাতে করে কোরআন হাদিসের বিধানকে সামনে নিয়ে আহকামকে মেনে আমরা আমাদের জীবনকে, আমাদের প্রতিটি কাজকে আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আবার আরজ করব যে আমরা যে দুনিয়াতে কিছু টাকার লোভে আজকে বিভিন্ন জায়গাতে আমরা দেখা যাচ্ছে কেউ আমাদেরকে দায়িত্ব দিল যে আমাদের এই যে সুদের হিসাব নিকাশ এগুলো আপনি করবেন, এগুলো এই হিসাব নিকাশ আপনাকে করতে হবে। আমরা পূর্বে শুনলাম যে এর মধ্যে অপরাধীদের মধ্যে যে লেখক যে লিখে তার দায়িত্ব শুধু লিখবে, কিন্তু কি লিখতেছে, সে লিখতেছে আপনার যে সুদের যে আদান প্রদান হচ্ছে ওই বিষয়গুলো সে লিখতেছে, লেখার কারণে সে অপরাধী হয়ে যাবে। আমরা এই ধরনের কাজ থেকে, এই ধরনের কর্ম থেকে আমরা আমাদের নিজেদেরকে আমরা বাঁচিয়ে রাখবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল সুদ। আমরা চেষ্টা করেছি যে প্রাথমিক যে কিছু বিষয় আমরা আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছি, আর এই সকল বিষয়ে আপনার মোটামুটি ভালোভাবে আলোচনা করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী যে অনুষ্ঠানগুলো আমাদের চ্যানেলে, ইনশাল্লাহ চেষ্টা করব আমরা আবারও এই সকল বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের মুসলমান ভাই উপকৃত হয়, তারা সুদ থেকে আবার হারাম থেকে তারা বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আজকে যা কিছু শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আসুন আমরা সকলেই দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر
সুবহানাকাল্লাহুম্মা
وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
رحمت پرنا حق پربھات مار রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।